प्राप्तजस्य प्रतीककृपया श्रीगुरुं नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमयाचार्यपादाय नितय कृपाप्रदायिने गौरपथाधामदाय नगरग्रामतारिणि नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की प्रभुपाद की गौर प्रेमानंदे वही श्रद्धावान वही दुटा आछे ना शिक्षक और छात्र ओ दुटो नहीं आछे हरे कृष्ण सबाई हाथ जोड़ करे बोलन ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पुंगलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं श्रीमद्भगवद्गीता की तो गतकाल आमरा सांख्ययोग भगवद्गीतार द्वितीय अध्याय 18 नम्बर श्लोक श्रवण करछिलाम কয়জন মনে আছে কাল কয়জন ছিলেন এখানে একটা এটা তো কালকে গতকাল কয়জন ছিলেন এখানে রাত্রে হাত তুলুন দিদি কেউ ছিল না কালকে হ্যাঁ একজন দুইজন ছিল আচ্ছা কালকে ভালো লেগেছে সবাই বুঝতে পেরেছেন কি বুঝেছেন একটা বলুন কি আপনি জানতেন না সেটা জেনেছিল যা আপনার জানা ছিল না সেটা কালকে জানতে পেরেছেন আত্মা সম্বন্ধে জানতে পেরেছেন কি সেটা আত্মা সম্বন্ধে জেনেছেন কি আত্মা কি আত্মা আছে অজ তার জন্ম নেই নিত্য আত্মা নিত্য এই কথাটা আমরা শুনতেছি গতকাল তাই না কালকে আমরা শুনছিলাম অন্তবন্তু অন্ত কি হয় দেহের অন্ত হয়ে যায় আত্মার অন্ত হয় আত্মার অন্ত হয় না আত্মা নিত্য বস্তু কালকে আমরা শুনছিলাম আত্মা নিত্য দেহ হচ্ছে অনিত্য এটা কাল শুনছিলাম আত্মা অপরিমেয় মনে আছে অপরিমেয় মানে কি বলা হয়েছিল যা মাপা যাবে না আত্মা নিত্য অপরিমেয় আর অন্তবন্ত, মানে তার অন্ত নেই, কিন্তু দেহ হচ্ছে কি অন্ত আছে, দেহটা নষ্ট হয়ে যাবে। কালকে আমরা শুনছি সেই জন্য কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি, এই দেহ কি কিভাবে পরিবর্তন করে, কৌমার যৌবন জরা এরকম ভাবে দেহ আর পরিবর্তন হচ্ছে বারবার, তাই না? দেহটা পরিবর্তনশীল, আত্মা পরিবর্তন হয় না। কালকে আমরা এগুলি শুনছিলাম সব। তো প্রভুপাদ তাৎপর্য অনেক রয়েছে, জড়দেহে ধর্ম হচ্ছে বিনাশ প্রাপ্ত হওয়া, জড়দেহের ধর্ম হচ্ছে কি নষ্ট হয়ে যাবে। কি প্রমাণ আছে আপনারা আপনাদের জীবনে এই জড়দেহ যে নষ্ট হয়, আপনার নিজের কি উপলব্ধি আছে সেটা কেউ বলতে পারে? নিজের জীবনে আপনার এই দেহ যে নষ্ট হয় কি প্রমাণ আছে কে বলতে পারে? এই যে দেহটা নষ্ট হয় কি তার প্রমাণ আছে, আপনার নিজের উপলব্ধি নিজের দেহের সম্বন্ধে বলুন, কে বলতে পারবেন? একটু আগে আমরা শুনলাম কৌমারং যৌবনং জরা, আমার শরীরটা ছোট ছিল এখন নেই, আছে ছোট শরীর আছে নেই, সেটাই তাহলে নিজে আমরা উপলব্ধি করতে পারি। সেজন্য এই প্রশ্ন যে আমার শরীরটা আগে ছোট ছিল পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি আত্মা সেই ব্যক্তি এই দেহেতে আছি বলে এটা পরিবর্তন হচ্ছে, দেহটা পরিবর্তন হবে না আত্মা না থাকলে, হবে আত্মা না থাকলে হবে না। কোন দিন আমরা জ্ঞান লাভ করি এই দেহটা যে অনিত্য, কোন দিন আমাদের জ্ঞান লাভ হয়? কালকে আমি বলেছিলাম, কে মনে রাখছে, আমি রিভাইজ করছি, আপনারা মনে রেখেছেন মনে, কোন সময় আমাদের উপলব্ধি হয় জ্ঞান হয় এই দেহটা আসল কিছুই নয়। কালকে একটা উদাহরণ দিছিলাম, মনে আছে যে দাদু মারা গেছে, ঠাকুমা মারা গেছে, মা মারা গেছে, সবাই সেই শরীর শুয়ে আছে, কিন্তু আমরা বলছি বাবা চলে গেলেন, তার বলছিলাম বাবা চলে গেলেন, মা চলে গেলেন, কিন্তু ওই দিন জ্ঞান হচ্ছে, যদি নাতি জিজ্ঞাস করে মা চলে গেলেন দাদু চলে গেলেন বলছো, তো শুয়ে আছে, দাদু তো শুয়ে আছে, মিথ্যা কথা কেন বলছো, তাহলে কে চলে গেল? তার মানে এই দাদু এই দেহটা নয়, ওই দিন আমাদের জ্ঞান হয়, এগুলি বুঝতে হবে। যখন এইগুলো আমরা উপলব্ধি করব তাহলে এই দেহের প্রতি আর আসক্তি বাড়াবে না, নাতি প্রতি চলে গেলেও আর আসক্তি বাড়বে না, বাবা মারা গেলেও আসক্তি বাড়বে না, কেন জানে যে এগুলার বিনাশ হবেই একদিন, আত্মা নষ্ট হবে না, আত্মা আর একটা দেহ লাভ করবে, এই বিনাশ প্রাপ্ত হচ্ছে দেহে, তাহলে দেহ থেকে চলে যাচ্ছে আত্মা যেটা কি চেতনময় বস্তু। তো পরম চেতনময় বস্তু কি, আত্মা চেতনময়, পরম চেতনময় বস্তু কি? কালকে আমরা শুনছিলাম পরমাত্মা ভগবান, ভগবান হচ্ছেন পরম চেতন, আর আমরা তার অংশ অনুচেতন, ভগবান থেকে সমস্ত চেতনা আসছে, এটা বোঝানো হয়েছিল কালকে। সেজন্য তোমার দেহ আত্মাই গ্রহণ করছে, বারবার চেঞ্জ করছে, সেটাই আমাদেরকে উপলব্ধি করতে। আপনাদের একটা বাচ্চা জন্মালো, আপনারা চলে গেলেন বাইরে, 10-12 বছর পরে এলেন, এসে কি খুঁজেন, কান্না করেন, আমার ছেলে কোথায় গেল, দেখতে পাচ্ছেন না, আপনার ছেলে সামনেই দৌড়াদৌড়ি করছে, 11 বছরের ছেলে, কিন্তু আপনি বাড়িতে এসেই কি বাচ্চাকে চিনতে পারেন? চিনতে পারেন না। 11 বছর পরে এসে যখন শুনলেন এটা আপনার ছেলে, তখন কি কান্না করেন, ও আমার বাচ্চা কোথায়? কান্না করে কেউ? কেন কান্না করেন? ওই বাচ্চা কোথায় কেন? ওই যে দেহটা দেখে গেছিলেন, এখন তো এসে দেখতে পাচ্ছেন না, চিনতেও পাচ্ছেন না, স্ত্রী বললো এটা তোর ছেলে, এই 12 বছর হয়ে গেছে। 12 বছর পরে এসে সামনে দৌড়াদৌড়ি করছে বাচ্চা, বুঝতে পারছে না বাবা, যে স্ত্রী বলছে এটা তোমার ছেলে, তো চিনছে, তখন কি কান্না করে, ও আমার ছেলে কোথায় গেল? কান্না করে না, দেখতে পাচ্ছে না, ওই ছেলেটাকে দেখে গেছিল, কান্না করছে না। কিন্তু আমাদের সেরকম বাবা মা এরকম অনেক দেহত্যাগ করবে, দেহটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমরা অজ্ঞাতবশত ক্রন্দন করি। আপনাদের যখন দুর্গা পূজা আসে, ছিঁড়া পোশাকটা ছেড়ে একটা নতুন পোশাক পরেন, তো সেই ছিঁড়া পোশাকটার জন্য কি কেউ কান্না করে? তাই আমাদের দেহটাকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে, পুরানো পোশাকের সাথে তুলনা করা হয়েছে, বুঝতে পারছেন? সেই জন্যই ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম আছে বিষাদ যুগ। বিষাদ কোথা থেকে আসে? বিষাদ কি বলে বাংলায় ভালো করে বুঝলে? খারাপ, শোক, মনটা খুব খারাপ হয়েছে, বিষাদ, কোনো স্বাদ নেই মনে, দুঃখ। তো এই দুঃখটা আসে কোথা থেকে? কেন লোক বিষাদ হয়ে যায়, কি কারণ? গীতায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যুগ। কি কারণে আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই? কোনো কিছুর প্রতি আমাদের মোহ থাকলে, আসক্তি থাকলে, সেটা যখন আমরা হারাই, হ্যাঁ, তখন আমাদের শোক হয়, হ্যাঁ, মোহ থেকে শোক হয়, আর কি হয়? ভয় হয়। ভয় হয় না? বাবা ছিল, মারা গেল, আসক্তি ছিল বাবার প্রতি, বাবা চলে গেল, বাবা দেখাশোনা করছিল, বাবা এই বাড়ি সব করেছে, চাকরি করছিল, টাকা পয়সা দিচ্ছিল, এখন বাবা দেহত্যাগ হয়ে চলে গেছে, আসক্তি ছিল, মোহগ্রস্ত ছিল, আমার বাবা মোহ ছিল খুব, আমার বাবা এ আসক্তি ছিল, যেই বাবা চলে গেছে তখন শোক হয়ে গেল, আর শোক থেকে কি হয়েছে? ভয় আসছে। কেন ভয় আসছে? কেন ভয় আসছে? কে দেখবে আমাদের? স্বামী চলে গেল, কে দেখবে? বাচ্চা ছিল, বুড়ো হয়ে গেলে আমার বাচ্চা মারা গেল, কে দেখবে? বাচ্চার প্রতি মোহ ছিল, কে দেখবে? টাকা প্রতি মোহ ছিল, টাকাটা নষ্ট হয়ে গেল, 2000-1000 টাকার নোট নষ্ট হয়ে গেল, খুব সবাই ভয় পাচ্ছিল কি হবে। এটাই অর্জুনের এরকম আত্মীয় স্বজন মারা যাবে যুদ্ধতে, এই জন্য তার মোহ ছিল, এরা আমার আত্মীয় স্বজন, আমি যদি কিছু করি তারা আমাকে জয় জয়কার করবে, ঘোষণা করবে, এরকম ভাব ছিল, কিন্তু সবাই মারা যাবে কি হবে। সেই জন্য অর্জুন একবারে বিষাদ বড় যুদ্ধে বসে পড়েছে, গান্ডীবটাকে রেখে বিষণ্ণ একদম বলছে, আমার শরীর কাঁপছে, কেউ বাড়ি থেকে মারা গেলে দেখাশোনা করতো, তখন সবাই কান্না করে কাঁপছে, একদম ভয়ে বিমোহ হয়ে পড়ছে, মুখ একদম শুকিয়ে গেছে, কথা বলতে পারছে এ ভয় যায় না। তো কারণটা দেহাত্ম বুদ্ধি, দেহের প্রতি মোহ আসক্তি, আমরা ভাবি এই দেহ এ আমাকে দেখবে, কিন্তু দেহ দেখবে না, তার মধ্যে আত্মা না থাকলে তাহলে আপনার ছেলে মারা গেল রেখে দিতে পারতেন বাড়িতে, বাবা মারা গেল, আত্মা চলে গেল, ওটাকে রাখতে পারতেন, ও দেখে এখনো রেখে দিন, কেউ রাখে না, কেন রাখে না? সেদিন জ্ঞান হয়ে যায় আমাদের, তো এই জন্য আগে থেকে সেই জ্ঞান অর্জন করা উচিত, আগে থেকে আমাদেরকে আগে থেকে এটি উপলব্ধি করা উচিত। এই জন্য সাধু সঙ্গ আমরা করি, এই গীতা ভাগবত শ্রবণ করি, তার কারণ এটি উপলব্ধি করার জন্য, পশু পাখিরা এটা উপলব্ধি করতে পারবে না। তো আপনাদের যদি আবার একটা জন্ম দেওয়া হয়, কি জন্ম আপনারা নিতে চান? আপনাদের আমি প্রশ্ন করছি, এখন খুব সুন্দর দেহ পেয়েছেন, আপনাদের যদি একটা সুযোগ আসে, কেউ এসে বললে আপনাদের আর একটা দেহ দিতে হবে, দেওয়া হবে, একটা ঘোষণা করা হলো আপনাদের আবার দেহ দেওয়া হবে, তো আপনারা কি দেহ নিতে চান? আর দেহ প্রয়োজন নেই, কে কি বলছে, কি দেহ নিতে চান? হ্যাঁ, আপনাদের কোনো দেহ দিতে চাইলে কি দেহ নেবেন? বিদেশে অনেক লোক বলে যে আমি একটা পাখি দেহ নিতে চাই, কেন উড়াবো, এখানে নিচে হাঁটা হাঁটি খুব কষ্ট, টাকা লাগবে, একটা পাখির দেহ নিব, উড়ে চলে যাব। বিদেশের লোকদের জিজ্ঞাসা করলে তারা এরকম বলে যে আমি পাখির দেহ নেব। তা আপনারা বলুন সেরকম আপনারা কি দেহ নিতে চান? মনুষ্য দেহ নিতে চান। তো এখন আমরা শুনছিলাম মনুষ্য দেহ, এই প্রত্যেকটা দেহ নিত্য না অনিত্য? অনিত্য। তো পাখির দেহ চাই বা মনুষ্য দেহ চাই, সব দেহই হচ্ছে অনিত্য। কিন্তু এমন দেহ মনুষ্য দেহ নিবেন যেখানে ভক্ত ঘরে জন্ম হতে হবে। কেন না? মনুষ্য দেহে ভগবত আরাধনা করার সুযোগ আছে, দেবতারাও প্রার্থনা করে মনুষ্য দেহ পাওয়ার জন্য। কেন? জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম যত্র, যেখানে ভগবত ভক্তি লাভ করার সুযোগ আছে, আর ইতিপূর্বে 80 লক্ষ জুনি ভ্রমণ করে করে ঘুরে ঘুরে আমরা এখানে মনুষ্য দেহ পেয়ে গেছি, এখানে সুযোগটা এসেছে ভগবত আরাধনা করা। আর এই ভগবত আরাধনা করলে আমার নিজের মঙ্গল হবে কি না, বারবার আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। এখন মনুষ্য দেহে যেহেতু হরিভজন করিনি, যাতে হরিভজন করার জন্য আবার মনুষ্য দেহ পাইতে চাই, বা এই সময় যতদিন আছি এই জীবনে আর আমার কোনো দেহ লাগবে না, এখনই যেন আমি ভগবানের আরাধনা করে ভগবত ধামে ফিরে যেতে পারি। কেন? এখানে সমস্ত দেহই হচ্ছে দুঃখের জন্য। শতসন্ধি জর্জরম পততি অবশ্য পরিণাম পেশলম, আমাদের কত গিট আছে, বুড়ো হয়ে গেলে এই গিট ব্যথা, হাঁটু ব্যথা, এই হাঁটতে পারছি না, এই সব যন্ত্রণা সহ্য হবে না, তাহলে মনুষ্য দেহ পাওয়ার কি লাভ? এই যন্ত্রণাময় দেহ কিন্তু এখন পেয়েছি, আছে কেবল হরিভজন করার জন্য। হরিভজন করলে ভগবত ধামে ফিরে যাব, মানে আমার নিত্য বাড়িতে ফিরে যাব, যেখানে আর একটা এরকম দেহ পাওয়া যাবে। হ্যাঁ, ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা নিত্য, তো সেখানে ভগবান হচ্ছেন চিন্ময়, সে একটা দেহ চিন্ময় দেহ পাওয়া যাবে, যেখানে কোনো বুড়ো হবে না, কোনো রোগ হবে না, মৃত্যু হবে না, সে আত্মা চিন্ময় ধামে, তার দেহ হচ্ছে নিত্য, কোনো রকম বুড়ো হবে না, অন্ধ হবে না, তার মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। তো এইরকম দেহ কারা চায়? বুড়ো হয়ে যাবে না, বুড়ো হয়ে গেলে দেখতে পাবে না, খেতে পাবে না, চামড়া ঢুকে যাবে, কত কষ্ট, যন্ত্রণা, গলা ঘুরঘুর করবে, প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই কণ্ঠাবরুধনম স্মরণং কুতস্থে, আর স্মরণ হবে না। কুলশেখর সম্রাট উনি রাজা, ওনার উপলব্ধি বলছেন, উনি একজন শুদ্ধ ভক্ত, কেরল অধিপতি কুলশেখর সম্রাট, ওনার উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই কণ্ঠাবরুদ্ধম, কপিত বায়ু দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, আর কথা বলতে পারবে না, স্মরণ করতে পারবে না, স্মরণং কুতস্থে, আমি স্মরণ করতে পারবো না, হে প্রভু অদ্বৈ, আজ আমার মন রূপী মানস হংস তোমার পাদ রূপ পিঞ্জরার মধ্যে যেন প্রবেশ করুক। তো ভগবানে পাদপদ্মকে পিঞ্জরার সাথে তুলনা করছেন, আর মনকে হাঁসের সাথে তুলনা করছেন, আমার মন রূপী হাঁস তোমার পাদপদ্ম রূপ পিঞ্জরায় যেন আশ্রয় গ্রহণ করে আজই, এখনই। কেন? জানি না, যে কোনো মুহূর্তে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, তোমাকে তো স্মরণ করতে পারবো না প্রভু, মনে রাখতে পারবো না। তো অদ্বৈ মানস রাজ হংসম, আমার মন রূপী রাজ হাঁস তোমার পাদপদ্ম রূপ পিঞ্জরার মধ্যে এখনই প্রবেশ করে যাবে। তাহলে ভগবানের পাদপদ্মে যদি পিঞ্জরায় প্রবেশ করে যাবেন, সুরক্ষা, ভগবানের পাদপদ্ম রূপক পিঞ্জরা। কেন? ভগবানের পাদপদ্মটা কি? ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ওই যে আমরা ভয়ের কথা বলছিলাম, কেন ভয় আছে? না, আত্মীয় স্বজন ধন সম্পত্তির প্রতি মোহ আসক্তির ফলে এই জন্য ভয় আছে। ভয় ভগবানকে বাদ দিলে ভয় আসবে। প্রথম অধিবেশন ভয়ম, দ্বিতীয় অভিনিবেশাত, অভিনিবেশ হয়েছে দ্বিতীয়তে, দ্বিতীয় পর্যায়ে। প্রথম অভিনিবেশ কি? না জীব আছে ভগবানের অংশ, আমরা সকালে শুনছিলাম, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, মধ্যাহ্নে আমরা শুনছিলাম যে জীব ভগবানের অংশ, তুই ভগবানের অংশ মানে তার সেবা করা, এটা হচ্ছে নিত্য। কিন্তু যখন আমরা নিজে ভগবান সাজার চেষ্টা করি, আমি মালিক, আমি ভোগ করব, এই বাড়িটা আমার, যখন এই ভাব আসবে তখনই কি হবে, দ্বিতীয় অভিনিবেশ চলে গেল। প্রথম অভিনিবেশ হচ্ছে ভগবান মালিক, আমি তার অংশ, তার সেবা করা আমার পরম কর্তব্য, এটা হচ্ছে প্রথম। এটাকে ভুলে গিয়ে, নিত্য সম্বন্ধটাকে ভুলে গিয়ে আমরা দ্বিতীয় অভিনিবেশ করতে যাচ্ছি, আমি মালিক। এই জগতে সবাই বলে আমি মালিক, তাই কি না? সবাই এটা চায় কিনা? সবাই বলুক আমি হচ্ছি এখানে মালিক, তাহলে কেউ আনন্দ হবে। কিন্তু ওই মালিকানাটা কতদিনের জন্য, কতদিনের জন্য কে জানে, কতদিনের জন্য, যে কোনো মুহূর্তে এনি টাইম নষ্ট হয়ে যাবে। আপনি বাড়ির ছেলে মেয়েকে দেখাশোনা করেন, মালিক হয়ে গেছেন, হঠাৎ করে মানে কি হলো, হার্ট ব্লক শেষ, তাহলে মালিক কতটুকু সময়? এখনই কথা বলছেন, এখনই সমাপ্ত, এখনই রাস্তায় বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট হঠাৎ করে। তো এইগুলি মনুষ্য জীবনে উপলব্ধি করার জন্য, তুইজন তাহলে এই জীবনটা এইরকম যদি, তাহলে আমি কিসের জন্য এখানে এসেছি, কোথায় প্রশ্ন আমরা করছি? এই প্রশ্ন না করার জন্যই পশুবিহীন আরানাম, সে মানুষ পশুর সাথে তুলনা করা আছে এই কারণে। কেন পশু ছাগল গরুকে খাওয়া দিচ্ছে, ছাগলকে কাঁঠাল পাতা দিচ্ছে, কসাইরা অনেক ছাগল বাঁধা আছে, কাঁঠাল পাতা খেয়েই যাচ্ছে, খেয়ে যাচ্ছে, একটার পর একটা ছাগল কাটছে, কোনো প্রশ্ন করে না, কোনো প্রতিক্রিয়া নেই, আছে? তো কসাইরা বলি দিচ্ছে, অনেক খাবার দিচ্ছে, তারা কিছু প্রশ্ন করে না। কিন্তু একটা মানুষের কাছে একটা লাঠি উঁচু করে এলে, আমি কি করেছি, কি দোষ করেছে, কেন লাঠি নিয়ে এসছো, হাজার প্রশ্ন, তাই না? মানুষ প্রশ্ন করতে পারে বলেই এটাই হচ্ছে পশু আর মানুষের মধ্যে পার্থক্য আছে। তো মানুষ আর পশুর মধ্যে কি সাদৃশ্য আছে কেউ জানে? মানুষ আর পশুর সাথে সমান সমতা রয়েছে, আপনার বিশ্বাস হয় মানুষ আর পশু সমান সাদৃশ্য রয়েছে? একটা আমরা শুনলাম পার্থক্য রয়েছে, কি পার্থক্য, কি পার্থক্য শুনলাম? মানুষ প্রশ্ন করতে পারে, পশু পাখিরা প্রশ্ন করতে পারে না, একটা আমরা উদ্ভাবন করলাম। আর মানুষ পশুর মধ্যে সমতা রয়েছে, কিসে? খাওয়া দাওয়া, মানুষ খায় পশুরাও খায়, আর কিসে? মানুষ ঘুমায় পশু ঘুমায়, আর ছেলে মেয়ে উৎপন্ন করে মানুষ পশু পাখিরা, আর কি? ভয়, আত্মরক্ষা, মানুষেরও ভয় আছে পশু পাখিদেরও ভয় আছে, হ্যাঁ কি না? তাহলে মানুষ পশুর সমতা রয়েছে এখানে একই, কিন্তু পার্থক্য মানুষ প্রশ্ন করতে পারে, পশু পাখিরা প্রশ্ন করতে পারে না, আর কি? মানুষ ধর্ম করতে পারে, পশু পাখিরা ধর্ম করতে পারে না, ধর্ম করতে পারে, করতে পারে। সেই জন্য শ্রীল প্রভুপাদ এরকম সুন্দর সুন্দর কথা সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন, সেই গীতা ভাগবতের মাধ্যমে তিনি আমাদেরকে জ্ঞান অর্জন করেছেন। তো মানুষ জীবনে এগুলি আমাদের বোঝা উচিত। তো এখানে আপনারা কি আবিষ্কার করলেন যেটা জানতেন না, কি এটা জানতে পারলেন বলুন? মানুষ পশুর মধ্যে পার্থক্য জানতাম না, আমরা সেটা জানতে পারলাম, জানতে পেরেছি কি সেটা? আপনি কি জানলেন মানুষ পশুর মধ্যে পার্থক্য কি, কি জানতে পেরেছেন বলুন, একটা বলুন। পার্থক্য আমি জিজ্ঞাসা করছি, এটা তো সমতা বললেন, হ্যাঁ ধন্যবাদ, খুব সুন্দর। আর কে বলতে পারে? তাহলে মানুষ পশুদের মধ্যে সাদৃশ্যটা আমরা বুঝতে পারছি, এটা আবিষ্কার করছি। আর মানুষ কি পশুদের থেকে পৃথক? মানুষ আর পশুদের মধ্যে পার্থক্যও নির্ণয় করতে পারছি, এটাও একটা আমরা জানতাম না, হ্যাঁ কি না? হ্যাঁ, পার্থক্য নির্ণয় করছি। যে উদ্দেশ্যে আমাদের বুদ্ধি প্রদান করা হয়েছে, আমরা কি সেই উদ্দেশ্যে বুদ্ধিমত্তা ব্যবহার করছি? হ্যাঁ, যে উদ্দেশ্য দিয়ে আমাদের, এখানে বলা আছে যে উদ্দেশ্যে আমাদের বুদ্ধি প্রদান করা হয়েছে, সেই উদ্দেশ্য নিয়ে কি আমরা বুদ্ধিটা ব্যবহার করছি? করছি করছি না? তো এটাকে আমাদের উপলব্ধি জ্ঞান রাখতে হবে, যে আমি যে উদ্দেশ্যে নিয়ে আমার বুদ্ধিটা প্রয়োগ করা উচিত আমি সেটা তো করছি না, এরকম আমাদের উপলব্ধি রাখা উচিত। সেই উপলব্ধি কোথায় মানুষের? যে জন্য আমার বুদ্ধিটা খাটাতে দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমি করছি না। মানুষ আর পশুদের মধ্যে উন্নত চেতনা পার্থক্য করা হয়েছে, করা হয়েছে কেন? কেন করা হয়েছে? তাহলে একসাথে মানুষ এক ঘরে পাঁচটা কুকুর যদি রেখে দেওয়া হয় কি হবে বলুন? একটা ঘরে পাঁচটা কুকুর রেখে দিলে কি হবে? কামড়া কামড়ি হবে। তাহলে এখন মানুষ কি করছে? একই ঘরে কামড়া কামড়ি করছে, তাহলে কি হলো? কি সমান হয়ে গেল? বর্তমান কলিযুগে একই পরিবারে সবাই কামড়া কামড়ি করছে, একসাথে স্থির থাকতে পারছে না। তো এইগুলি গীতা ভাগবতের জ্ঞান দেওয়া হয়েছে, তো মানুষ যে উদ্দেশ্যে নিয়ে বুদ্ধি প্রবাহ করা উচিত সেটাকে করছে না। তো সেটা কি? এই জন্য ব্রহ্মা তিনি একটা মিটিং করছিলেন, বসে সব দেবতাদেরকে নিয়ে এসছেন এক জায়গায়, নিয়ে গিয়ে মিটিং করছেন। তো বলছেন দেখো, এই দেবদেহ অনেক উন্নত, কিন্তু এটার আয়ু অনেক, হাজার হাজার বছর। ব্রহ্মার আয়ু কোটি বছর, কয়েক কোটি বছর, তো মানে এত দীর্ঘায়ু। এখানে আমরা সবাই বাঁচতে চাই, হ্যাঁ কি না? প্রত্যেক মানুষ বাঁচতে চায়, হ্যাঁ কি না? কেউ মরতে চায় না, দীর্ঘায়ু পেতে চায়। কিন্তু ব্রহ্মা সব দেবতাদেরকে নিয়ে ইষ্টবৃষ্টি করছেন, তো বলছেন এই দেবদেহ, আমরা যে দেহ লাভ করছি এটা অনেক উন্নত। কেন? সবাই বলে যে দেবতারা অমর, মানে অনেক দিন বাঁচে বলে তাদেরকে অমর বলছে, কিন্তু তাদেরও মৃত্যু আছে। তো ব্রহ্মা বলছেন আমাদের এত উন্নত, এত কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর এই দেহ থাকে, কিন্তু এটা দীর্ঘ আয়ু থাকাটাই সুখের নয়, ওটাও উৎপীড়ন। এই দেহ যতদিন থাকবে, ছোট জন্ম থেকেই উৎপীড়ন, কষ্ট। বাচ্চা যখন জন্মায় তার কষ্ট না ভালো বলুন? দুইজন কান্না করে, মা এবং বাচ্চা, যে জন্ম দেয় আর যার জন্ম হয়, এই দুইজনেই ক্রন্দন করে, কেন? কষ্ট। আর সবাই আনন্দ করছে, মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু ওই দুইজন কান্না করছে। জন্ম হওয়ার সময় থেকে ক্রন্দন, তারপরে যে আসলো সেখানে এটা পোকা কামড়া দিয়েছে, বলতে পারে না, চিৎকার করছে, চাঁচাচ্ছে, কামড়া, বলতে পারবে না, বলতে পারবে কোথায় কি হচ্ছে? পেটের মধ্যে কিছু বলতে পারছে না, কষ্ট। তার মানে এই শরীর গ্রহণ মানেই দুঃখের আলো, আর কোথায় নাই? জড় জগতে। আর এই জড় জগৎকে ভগবান যিনি সৃষ্টি করেছেন তিনি একটা নেম প্লেট লিখে দিয়েছেন, তো সেই নেম প্লেট লিখে দিয়ে উনি কি বলেছেন? দুঃখালয়ম অসাশতম। উনি একটা নামের একটা বোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন, যিনি সৃষ্টিকর্তা উনি লিখে দিলেন দুঃখালয়ম অসাশতম। আর এই জগতে আমরা বিল্ডিং, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কত কিছু করে, তা আমরা বলছি আমরা সুখালয় করব। যার জায়গা যিনি তৈরি করলেন তিনি বলছেন এটা দুঃখালয়, আর আমরা মূর্খ বলে বলছি সুখালয় করব। কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না আমি এটা সুখালয় করব, করতে গিয়ে কোন সুখালয় হয়েছে? সারা বিশ্বের জগতের লোকেরা কেউ করতে পারেনি। বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, সুখালয় হয়েছে? অনেক কালারিং টিভি, গাড়ি, বাড়ি সুখালয় আছে। এখন টিভি দেখতে দেখতে চোখে খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার বলছে আর টিভি দেখা চলবে না, তখন কষ্ট। গাড়িতে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পা হাত ভেঙে কোমর ভেঙে পড়ে, কষ্ট। গাড়ি আনন্দের জন্য কিনেছিল, বাড়িটা ভূমিকম্পে ভালো দালান বাড়ি, দশতলা বিল্ডিং, মাটির নিচে চলে গেল। এই জগৎটায় কোনটাই স্থায়িত্ব নেই, সবটাই দুঃখে। তো মানুষ অত কিছু শুনে বুঝে জ্ঞান অর্জন করেও এইটুকু উপলব্ধি করতে পারে না, একটু সুখ পেয়ে ভুলে যায়, একটু সুখ পেয়ে ভুলে যায়, একটু আনন্দ হচ্ছে সব ভুলে যায়। তো সেই সুখটা কিরকম? প্রহ্লাদ মহারাজ বলছেন চুলকানির মত। চুলকানি জানেন, আনন্দ হয় কিন্তু পরিণাম দুঃখ। তাই জন্য এই জড় জগতে যত সুখ তা তত বেশি ডবল দুঃখ আসবে। তো সেটাই আমাদেরকে উপলব্ধি করার জন্য মনুষ্য জন্ম। সেই জন্য ব্রহ্মা বলছেন দেখো এই দেবদেহ অনেক উন্নত, দীর্ঘায়ু, কিন্তু দেখো অসুরেরা উৎপীড়ন করছে। অনেকে দেবতা হতে চায়, মনে করে আমি দেবলোকে যাব, দান করছে আমি দেবলোকে যাব। কিন্তু ভক্তরা দান করে দেবলোকে যাওয়ার জন্য নয়, যারা অভক্তরা দান করে টাকা পয়সা খিচুড়ি ভাত ডাল দান করে, তারা ওই দেবলোকে যাবে, আবার আসতে হবে। ভগবান বলছেন আ ব্রহ্মা ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, ব্রহ্মা যেখানে থাকেন সব থেকে উচ্চ লোক এই ব্রহ্মাণ্ডে, সেখানে গেলেও আবার এখানে আসতে হবে। পুণ্য সঞ্চয় ক্ষয় নষ্ট হয়ে যাবে ব্যাংক ব্যালেন্সের মতো। আপনারা ব্যবসা করলেন, 10,000 টাকা লাভ হয়ে গেল এক মাসে, আর ভাবলেন দার্জিলিং যাব, দার্জিলিং গিয়ে ফুর্তি করব, ওই যে পুণ্যটা নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে হোটেলে দিলেন, ডেলি 1,000 টাকা খরচ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব গিয়েছেন, তো হোটেলে জমা দিয়ে দিলেন, 10 দিন থাকবেন 10,000 টাকা। 10 দিন শেষ, হোটেল রিসেপশনিস্ট আসি বলে দিবে ঘর চাবি দিন, ভাগুন এখান থেকে। আবার সঞ্চয় করতে হবে, টাকা জখল করতে হবে, তারপরে ওই এয়ার কন্ডিশন রুম, হোটেল ভাড়া, দার্জিলিং এর ঘরটা ভুক করতে পারবেন। তো স্বর্গলোক ইত্যাদি ওই রকমই। এখানে আমরা পুণ্য সঞ্চয় করে লাভ করলাম, ওই স্বর্গলোকে যাব হোটেল ভাড়ার মতোই, ওখানে পুণ্য ভোগ হয়ে যাবে, পুণ্যটা ভোগ হয়, ভোগ হয়ে যাবে মানে ভোগ মানে শেষ। তার মানে হোটেলে টাকা 1,000 টাকা ডেলি খরচ মানে ভোগ হচ্ছে, ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া বিল শেষ হয়ে যাচ্ছে, 10 দিনে শেষ 10,000 টাকা। আপনাদের সঙ্গে সঙ্গে ওই দার্জিলিং ওই এয়ার কন্ডিশন হোটেল থেকে আসতেই হবে, আপনি না চাইলেও বের করে দেবে, আপনি জোর করে থাকতে পারবেন? আবার টাকা দিতে হবে, একদিন থাকতে গেলে আবার 1,000 টাকা জমা দিতে হবে। তো সেই পুণ্যটা যদি আপনার কাছে না থাকে, ওই 1,000 টাকা যদি না থাকে, থাকতে পারবেন না, ওই দামি হোটেল থেকে নেমে আসেন। তো স্বর্গলোকটা ওই রকম দামি হোটেল। হ্যাঁ, এখানে জগতে ভারতবর্ষে ভালো পুণ্য কর্ম করলে, বিভিন্ন নদী তীর্থে ভ্রমণ করলে এই পুণ্য সঞ্চয় হয়। ব্রহ্মার পদ, ইন্দ্র পদ, দুর্গা পদ, কালীর পদ পাওয়া যাবে এই ভারতবর্ষে। এই জন্য ব্রহ্মা সব দেবতারা মিটিং করে বলছেন যে এই ক্ষীণ পুণ্যে মৃত্যুলোকে বিশন্তি, আবার আসতে হয় এখানে। আর তারা ভুলেও যায়, দেবতারা মাঝে মাঝে ভুলে যায়, তাদের দীর্ঘায়ু সম্বন্ধে ভুলেও যায়। হ্যাঁ, এবং ভগবানের সাথে বিট্রে করে মাঝে মাঝে দেবতারাও, যেমন ইন্দ্র, ব্রহ্মা হ্যাঁ গিয়ে ভগবানের সাথেও খেলা করছে কি, পরীক্ষা করছে কি, হ্যাঁ নিজের অভিমান অহংকার, আমি এসব করছি, ভগবান কি সব এঠো খাবে নাকি, ভগবান এইসব গরু চড়াবে নাকি, গরু চড়ায় যা রাখাল, মূর্খ, বুদ্ধি নেই, কে গরু চড়ায়, গরু চড়ায় কে, এদের বুদ্ধি কম হয় যারা পড়াশোনা করে না বাড়িতে, যা গরু চড়া গিয়ে মাঠে, তাই না? আর কৃষ্ণ কি করছে না, গরু চড়াচ্ছে, হ্যাঁ কৃষ্ণ গরু চড়াচ্ছে, তার মানে মূর্খ, গোয়ালার ছেলে, কিছু জানে না, হ্যাঁ ও মূর্খ নয়, তো সেজন্য ভগবান ব্রহ্মা আছে নিজে, সেই গরু ছড়া আছে, কৃষ্ণ কি করে ভগবান হবে? ওই বলছে এই কৃষ্ণ গরু চড়াচ্ছে, এটা খাচ্ছে, ই কিরকম ছেলে, এ কি করে ভগবান? এটাই কিন্তু ভগবান তাকে দেখিয়ে বুঝিয়ে দিলেন ব্রহ্মাকে, যে তুমি আমাকে এরকম সন্দেহ করছ, তাই চুরি করে নিয়েছিল গোপ বালকদের, গোবৎসদের, আর ভগবান নিজে শরীর থেকে আবার যত গোপ বালক তত গোবৎস তৈরি করে দিলেন। ব্রহ্মা এসে দেখছে কৃষ্ণ একই রকমই গোচারণ করছে, বন্ধুদের সাথে খেলা করছে, এটা একই রকমই করছে। তো ব্রহ্মা চিন্তা করছে, আবার গিয়ে দেখছে ওখানে আছে, এখানে আছে, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে ভগবান, ও তুমি বুঝতে পারছো না, তখন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গোবৎস গোপবালক সব চতুর্ভুজ নারায়ণ হয়ে বসে আছে। তখন ব্রহ্মা বুঝতে পারছে, কারণ ঐশ্বর্য না দেখালে বুঝতে পারছে না। সেই জন্য ভগবান কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর অনেকে মানে না, বুঝতে পারে না, বিষ্ণুকে মানে কেন ঐশ্বর্য, তো ভগবান রাখাল বালক রূপে আছে তাকে মানতে পারে না। তিনি যে তার মূল স্বরূপটা যে এই নিত্য দ্বিভুজ মুরলীধর নিত্য কিশোর নব কিশোর, এই জন্য সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানকে বলা হয়। সৎ মানে নিত্য, কি না নিত্য কিশোর, নিত্য নটবর, তিনি সবসময় নাচেন, নিত্য কি করেন বেনুকর, সর্বদা তিনি বাঁশি বাজান, নিত্য, এই জন্য নিত্য। সৎ মানে জ্ঞানময়, তাই ভগবত গীতার জ্ঞান এসে দিলেন, অপ্রাকৃত জ্ঞান, তিনি জ্ঞানময়। তার মানে জ্ঞানময় মানে এই জড় জগতের যে সত্য রজ তম গুণ আছে এই গুণের ঊর্ধ্বে, তাই শিখাতে এসে সেই জ্ঞান দিলেন গীতার মাধ্যমে, তাই তিনি জ্ঞানময় আর আনন্দময়। কি তিনি রাসলীলা করে সে আনন্দ লাভ করেন, এই জন্য নিত্য নটবর, নিত্য কিশোর, নিত্য বেনুকর, আর ভগবত গীতা দিলেন জগতে জ্ঞান, আর কি করলেন রাসলীলার মাধ্যমে আনন্দ লাভ করলেন। তো সেই জন্য তাকে বলা হয় সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। তো সাধারণ দেবতারাও বুঝতে পারে না, এই জন্য ব্রহ্মা তিনি বললেন আমরা মনুষ্য দেহ পেতে চাই। জানো ব্রহ্মা বলছেন যে তোমাদের সাথে আমিও মনুষ্য দেহ পেতে চাই, এই দেবদেহ চাই না, বিড়ম্বনা। কেন মনুষ্য দেহ পেতে চাই? মনুষ্য দেহ ক্ষীণ কলমসা, খুব অল্প আয়ু, তবু চাই। কেন না? জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম যত্র, যেখানে ভগবত ভক্তি লাভ করার সুযোগটা রয়েছে, তো সেই জন্য আমরা মনুষ্য দেহ পেতে চাই। আর এই দেবতা দেহ পেয়ে গেছি যে কি করে নাশ হবে তাড়াতাড়ি সেটা চিন্তা করে, কি করে মনুষ্য দেহ পাবে এটা চিন্তা করে, কেন মনুষ্য দেহেই কেবল ভগবত আরাধনা করে ভগবত ধামে যাওয়া যাবে, নাহলে যাওয়া যাবে না। তো সেই জন্য মনুষ্য দেহে ভগবত আরাধনা করার সুযোগটা রয়েছে, ভগবান মনুষ্যদের দেহে ভক্তের সাথে আদান প্রদান, দাস্য সখ্য বাৎসল্য মধুর, আজকে দুপুরে বলছিলাম সেভাবে ভগবান আদান প্রদান করেন। তো সেটাই আমাদের এই মনুষ্য জীবনে কৃষ্ণ ভজন করার জন্যই এই মনুষ্য জীবন। তবে না আপনারা বলবেন তাহলে আমাদের চাকরি ব্যবসা চাষবাস সব বন্ধ করে দিতে হবে, ওইটাই সেবা, ভগবানের সেবা ওইটাই, চাকরি ব্যবসা চাষবাস ওইটাই ভগবানের সাথে যুক্ত করা। কালকে বলছিলাম বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য মানে কি? যুক্ত মানে কি? যোগ করা, যুক্ত করা। বৈরাগ্য মানে কি? ত্যাগ করা আমরা বলি, কিন্তু যুক্ত বৈরাগ্য কিরকম রূপ গোস্বামী শিখালেন, তার মানে এই যে বাড়িটা আছে এখানে মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি হয়েছে, তো ভগবান কৃষ্ণ বলছেন ভূমির আপ অন্নল বায়ু খং মন বুদ্ধি রে বচ, এই মাটি জল আকাশ আগুন বায়ু আমার জিনিস, আমার প্রকৃতি, প্রকৃতি সবাই মানে এটা আমার নিকৃষ্ট প্রকৃতি, মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি, তাহলে এই বাড়িটা কি দিয়ে তৈরি হয়েছে? মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি হয়েছে, তাহলে এই বাড়িটা তৈরি হয়েছে ভগবানের জিনিস দিয়ে, তাহলে আমি ভগবানের সাথে যুক্ত করাবো, তাহলে আমি বাড়িতে থাকলেও বাড়িতে একটা মন্দির থাকতে হবে, তার মানে ভগবানের সাথে যুক্ত করানোর জন্য, তিনি মালিক তাহলে এটাকে বলা হয় বৈরাগ্য। ভগবানের জিনিস ভগবানের সাথে যুক্ত করালাম, তার মানে আমার নয়, আমার মানেই বৈরাগ্য নয়, আমার মানে আমি ভুক্তা হয়ে গেলাম। তো সেজন্য আমরা কেউ বৈরাগী নয়, কেউ ত্যাগীও নয়, বুঝতে পারছেন? আমরা যুক্ত বৈরাগী, আমরা বৈরাগীও নয় ত্যাগীও নয়। অনেক লোক বলে বৈরাগী খুব, না খুব ত্যাগী, আমরা ভুক্তাও নয় ভোগীও নয় ত্যাগীও নয়। কেউ বলে ভোগ কর তাহলে ত্যাগ হবে, অনেক লোক বলে না। তো জন্ম হওয়ার সময় যখন আমরা এসেছি, জন্মটা কেউ দিয়েছে কি না, কেউ দিয়েছে না, তাহলে নামকরণটাও কেউ করে দিয়েছে, বাড়িটাও থাকতে কেউ দিয়েছে, তাহলে আমারটা কি আছে? আমার তো কিছুই নেই তাহলে, তাহলে আমরা কেন ভাবছি এটা যে এগুলো আমার? তো সেই জন্য আমার নয়, যেহেতু যখন আমরা সাধু সঙ্গ করে জানলাম এটা কৃষ্ণের সম্পত্তি, তাই বাড়িতে থেকে কৃষ্ণের সাথে যুক্ত করে দিলাম, ওই বাড়িটা কৃষ্ণের। সেই জন্য ঝাড়ু দিচ্ছি আমি চাকর এই বাড়ি, রান্না করছি ওনার জন্য আমি চাকরানি, রান্না করছি কেন রান্না করছি না, এই বাড়ির মালিক উনি, তার সমস্ত সম্পত্তি আমি জন্ম হয়েছে কিছু নিয়ে আসি না, আমার নয়। অর্থে তার জিনিস যখন জানতে পেরেছি তাতে যুক্ত করাবো। আপনাদের বাড়িতে চাকর আছে? অনেক বাড়িতে চাকর আছে, চাকর কখনো বলে এই বাড়িটা আমার মালিকের, মালিকের জিনিস, মালিক বললো রান্না করো, ও চাকর কি বাড়ি থেকে নিয়ে এসছে রান্নার জিনিস? ওইগুলি সব মালিকের জিনিস, মালিকের সাথে যুক্ত করা আছে, রান্না করে মালিককে খাওয়াচ্ছে। আর চাকর কি অভুক্ত থাকে? মালিক কি বলে ভোলা খেয়ে নিস, কাপড় এনে দিচ্ছে মালিক, থাকার ঘর দিয়ে দিচ্ছে, ওইখানে থাকিস কেন? না মালিকের নির্দেশটা যথাযথভাবে পালন করে বলে, এই জন্য চাকরের কোনো চিন্তা নেই। সেই জন্য আমাদের দেবতা থেকেও মনুষ্য দেহ শ্রেষ্ঠ, বুঝতে পারছেন? যখন অম্বরীশ মহারাজ রাজা রাজত্ব করছিলেন সারা বিশ্বকে, সব দেবতারা অম্বরীশ মহারাজ রাজধানীতে আসতেন, রাজধানীতে আসতেন সব প্রজাদেরকে আশীর্বাদ করতে, আশীর্বাদ করতে নয় তাদেরকে প্রণাম করতে। কেন প্রণাম করতে আসতেন? আমরা দেবতাদের প্রণাম করি, কিন্তু দেবতারা আসতেন অম্বরীশ মহারাজ এবং তার প্রজাদের সবাইকে প্রণাম করতে। কেন না? এই অম্বরীশ মহারাজ রাজধানীতে প্রজা সহ অম্বরীশ মহারাজও ভগবানের সমস্ত জিনিস জেনে ভগবানের সেবা করতেন, এই জন্য দেবতারা খুব খুশি ছিল, তারা অটোমেটিক বিল পেয়ে যাচ্ছিল। দেবতারা কর্মচারী ভগবানের, যেহেতু অম্বরীশ মহারাজের রাজত্বে সবাই ভগবানের সেবা করছিল, তাই দেবতারা অটোমেটিকলি বিল পেয়ে যাচ্ছিল, তাদের যা পাওনা পেয়ে যাচ্ছিল, এই জন্য তাদের কোনো চিন্তা ছিল না, তাই তাদের প্রণাম করতে আসছিল, প্রণাম করতে আসছিল। সরকার একটা প্রজা যে ইলেকট্রিক বিল কন্টিনিউ দেয়, সবসময় দিতে থাকে, সে নাগরিককে বলে খুব ভালো, তাকে সম্মান করে, কেন সব কিছু বিল পেমেন্ট করে দেয়, তাই জন্য সরকারের কাছে সে প্রিয় হয়ে যায়। সরকারের সমস্ত জিনিস যে পালন করে, সরকার নিজে আসে দেখতে আসে, বুঝতে পারছেন? সেজন্য আমাদের এই ভগবত ভক্তি করতে হবে। তো সেজন্য আমাদের এই জগতে আমরা দেখছি এই জগৎটা অনিত্য, কি করে বোঝা যাবে এই উপলব্ধিটা যে জগৎটা অনিত্য, বাড়িঘর অনিত্য, শরীর অনিত্য, কি করে বোঝা যাবে? আগে একটা বাড়ি ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এখন আর একটা বাড়ি করেছি, আগে হয়তো অন্য দেশে জন্ম হয়েছিল, অন্য পাড়ায় ছিল, সেই গ্রাম ছেড়ে এখন এই গাড়ুই গ্রামে হয়তো এসেছে, কারো হয়তো বাংলাদেশে ছিল, সে তো ভারতে এসে জন্ম লাভ করেছে। তো মানে প্রত্যেকটা জিনিসকে ত্যাগ করছে, তার মানে যদি আমার হতো তাহলে ত্যাগ করছি কেন? তো এগুলো আমাদের কারো নয়, সব ভগবানের। তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে যে জগতে সবকিছু অনিত্য, এটা আমরা আগে বুঝতাম না, এটা আমরা জানলাম যে জগতে সবকিছু অনিত্য বস্তু। এখন আমাদেরকে কি করে নিত্য সন্ধান করতে হবে, নিত্য বস্তুর সন্ধান, তো সেটা করতে হবে। কিভাবে করবেন? না ভগবান নিত্য, আত্মা নিত্য, আমরা এত পর্যন্ত জানলাম ভগবান নিত্য, আত্মা নিত্য, দেহ অনিত্য, তাই ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত গঠন করতে হবে। তেমনি সমস্ত কিছু ভগবানের সাথে যুক্ত করার মাধ্যমে ভগবানের স্মরণ করা। হ্যাঁ, মাটিটা দেখে ও ভগবানের জিনিস, এটা ভগবানের স্মরণ হয়ে গেল, এটাই ভক্তি। ভক্তি মানে এরকম নয় গদ গদ করে কান্নাকাটি করে পড়ে যাওয়া, গড়াগড়ি যাওয়া, এটা ভক্তি না। ভক্তি মানে যে সবকিছু ভগবানের জেনে তার সেবা করাটাকেই ভক্তি বলে, সব ইন্দ্রিয় দিয়ে, সেটাই ভক্তি। ভক্তি কেবল ভগবানে লাগে, অন্য কোথাও না। ভক্তি পিতা ভক্তি বলা হয় না, আমরা জগতে লাগিয়ে দিয়েছি পিতা ভক্তি, মাতা ভক্তি, দেশ ভক্তি, দেব ভক্তি, না। ভক্তি কেবল ভগবানে, পিতা মাতাতে ভক্তি লাগে না, পিতা ভক্তি কথাটাই আসে না শাস্ত্র অনুসারে। কেন, ভক্তি শব্দের অর্থ যদি আমরা বুঝি, ভক্তি মানে ভজ উক্তি সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে। তো সেবা এবং সেব্য এবং সেবক, এই তিনটি নিত্য বস্তু। তাহলে এখানে প্রশ্ন আসবে, সেবা আর সেব্য আর সেবক, তো মানে সেবা কথাটা আসছে মানে সেবক আছে, হ্যাঁ কি না? সেবা কথাটা আমরা যেখানে আসছে তাহলে সেবক আছে, আর সেবক আছে মানে কেউ সেব্য আছে। তো এটাকে মনুষ্য জীবনে উপলব্ধি করতে হবে, কে সেব্য? পিতামাতা, সরকার, কে দেবতারা, সেব্য কে, এটাকে বুঝতে হবে। তো সেটা যখন আমরা বুঝবো তাহলে তাকে বলে ভক্তি। তো এটা বর্তমান জগতে জানে না লোক, তো সেজন্য গরিব লোককে খাওয়ায় লোক না, মনে করো আমি সেবা করলাম, ওটা সেবা হয় না, ওটা কাম। কেন, একটু আগে বলছিলাম দান করলে পুণ্য হবে, তার মানে ওইটুকু করে আপনি পুণ্য সঞ্চয় করে, এখানে যে ভোগ করছিলেন দেবলোকে গিয়ে, বাড়িতে এয়ার কন্ডিশন ছিল না, 10,000 টাকা নিয়ে হোটেলে গিয়ে আরো কিছু ভোগ করার বাসনা, এটাকে কাম বলা হয়। তো সেই জন্য এই যে গরিব লোককে খেতে দেওয়া, ওটা কাম, ওটা ভক্তি না, ওটা সেবা নয়। তো মানে পরে আপনি ওই দান করার ফলে পুণ্য সঞ্চয় হবে, আপনি এখানকার থেকে আরো বেশি ভোগ করার বাসনা ওটা পেয়ে যাবেন দেবলোকে গিয়ে, কিন্তু ওটা খিনে পুণে মরতে লোক আবার চলে আসতে, তো লাভ কি হলো ওটা, আবার ফিরে আসতে। তেমন একটা জিনিস করতে হবে, দান করা নিষিদ্ধ নেই, যে দান ভগবান বলছেন যত করুষি যত জোসি তপস্যসি দদাসি যত তত করুষ মদর্পণ, আমি দান কি ভগবানের উদ্দেশ্যে করছি? যখন রান্না হবে সেই চাল ডাল সবজি, এটা যখন আমি দান করব, যদি এটা ভগবানের ভোগ নিবেদন হবে, ওই দানটা হলো যথার্থ দান। আর ওই প্রসাদ নিয়ে যখন গরিব লোককে খাওয়াবেন, তখন ও যখন খাবে, আপনি যখন দিলেন, ওর চেতনা মার্জিত হবে, আমি খেতে পাচ্ছিলাম না কেন, ওই প্রসাদ খাওয়ার ফলে আমি কেন গরিব ও বুঝতে পারবে, আমি কেন খেতে পারছিলাম না। আর যিনি দান করছেন প্রসাদ, তিনি বুঝবেন কি, যে আমি যে দিচ্ছি কোথা থেকে আনলাম, তিনি ওটা বুঝবেন, ও এটা আমার নয়। প্রসাদ দান করলে এই উপলব্ধি হবে, এমনি ভাত ডাল দান করলে অহংকার বাড়বে, প্রভু কর্তা অভিমান আসবে, আর সেখানে ক্ষীণে পুণ্যে মূর্তি লোক বিশুদ্ধি, এই সমস্ত তাত্ত্বিক বিচার বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। দান করতে নিষেধ নাই, যথার্থ দান করবেন। আপনি টাকা দান করে দিলেন, নিয়ে মদ খাচ্ছে, ওই শাস্ত্রে মনু, মনু মনুষ্য সমাজ তৈরি করেছেন, এই মনুষ্য শব্দটা মনু থেকে এসেছে, ব্রহ্মার পুত্র মনু, তো সেই মনু থেকে মনুষ্য শব্দ এসেছে। আর তিনি লিখলেন মনুষ্য সমাজ সম্বন্ধে যে 6 ধরনের অপরাধী আছে, যে দান করছে বিচার করে যদি দান না করে এই টাকাটা, যদি সে টাকাটা দান করে, যদি মদ্য খায়, মাছ মাংস খায়, সে খায় বলে একটা ছাগল কাটছিল, গরু কাটছিল, তো সেই টাকাটা নিয়ে গরু কিনছে মাংস, ছাগল কিনছে, মুরগি কিনছে, তে কাটছে, হত্যা করছে, যে দান করলো, যে কিনলো, যে কাটলো, যে দেখলো, যে রান্না করলো, যে টাকা দিল, এরকম 6 ধরনের লোক ভুক্তভোগী। তো মানে শাস্তি একই সবাইয়ের জন্য, আলাদা নয়। আপনি টাকা দিয়েছেন বলে উনি কিনলেন, তাই আপনাকেও সেই শাস্তি পেতে হবে, একই। উনি খেলেন, তুই যেন বিচার করতে হবে। তো সেজন্য এগুলি মনুষ্য এবং পশু সমাজের আমাদেরকে পার্থক্য নির্ণয় করে বুঝতে হবে যে আমি মনুষ্য সমাজে আমি কি করব। তো সেজন্য কৃষ্ণ সেবা মাধ্যমেই কেবল আমরা ভক্তি লাভ করি, আর যে ভক্তির দ্বারা আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। বারবার জন্মমৃত্যু চক্রে ঘুরতে হয় না, এটাই এই গীতা ভাগবতে শিক্ষা দেওয়া হচ্ছে। তো এখানে আমরা চাই এই আসানসোলে এখানে যারা কারা প্রত্যেক দিন আসেন এখানে হাত তুলুন দেখি, প্রতিদিন এই মাতাজিরা আসে, আর কে আসে প্রতিদিন? আপনি আসেন, আসেন তো আপনারা প্রতিদিন তো আসবেন। সাত দিনে একটা জিনিস করতে হবে, আপনারা সাত দিন প্রতি সাত দিনে এখানে প্রতিদিন আসবেন, কিন্তু প্রতি সাত দিনে আপনাদের একটু কিছু শিক্ষা করতে হবে, কিছু বলতে হবে, যদি বলতে নাও পারেন শুনতে হবে। তো আমাদের মাতাজি আছে এখানে, মাতাজি আপনাদেরকে এই বই থেকে কিছু শিখাবেন। আপনার সাত দিন বাড়িতে একটা বিষয় দেওয়া হবে, দুই পাতা, এই দুই লাইন, দুই পাতা চল্লিশ লাইন বা ৩০ লাইন বাড়িতে সাত দিন যদি কেউ এরকম অংশগ্রহণ করতে চায় এই কোর্সে, তারাও নাম দিতে পারবেন মাতাজির কাছে। তো এখানে প্রতি সাত দিনে আপনারা বই নেবেন, এই একটা সদস্য হতে হবে, নিয়ে যারা একটু পড়তে পারে আরো ভালো, আর না পড়তে পারলে সে সাত দিন কারোর থেকে শুনতে পারে। তো এটা নয় সপ্তাহ, এই বইটা নয় সপ্তাহ আপনাদের কোর্স করতে হবে, মানে কিছু আদান প্রদান করতে হবে আপনাদের ভালো করে বুঝার জন্য। যে নয় সপ্তাহ করবেন তারপরে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি একটা কোর্স করেছেন। আপনি যে সত্যিকারে ভগবানকে বিশ্বাস করেন, ভগবান যে একমাত্র আশ্রয়দাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, অভয় চরণ, সমস্ত ভয় মুক্ত তিনি করেন, এজন্য অভয় চরণ তাকে বলা হয়। এই জগতে আর কোন কেউ আমাদের ভয় মুক্ত করাতে পারবে না। তো সেজন্য ভগবানের চরণে এইসব শিক্ষা লাভ করতে গেলে এখানে প্রভুপাদের লেকচার আছে। তো এটা আপনারা যদি করতে চান কমপক্ষে পাঁচ দশ জন পর্যন্ত, দশের বেশি হলে অসুবিধা হবে, দশ জন পর্যন্ত আপনারা বসবেন এখান থেকে। প্রতি সপ্তাহের একটা বিষয় বাড়ি নিয়ে যাবেন, সাত দিন পড়বেন, যদি লিখতে পারেন ওইখান থেকে লিখবেন কিছু অনুশীলন প্রশ্ন, ওই লেখার মধ্যেই আছে প্রশ্ন, তার মধ্যেই উত্তর আছে, সেগুলো পড়ে পড়ে আসবেন। আর মাতাজি সপ্তাহের পরে আপনাদেরকে নিয়ে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কমপক্ষে একটু কিছু আপনারা যা শুনে এসেছেন সেগুলি উনি পড়ে এসেছেন সেগুলা আপনারা আবার পড়বেন। এটা কি করবে না, যারা পড়তে পারে যদি ৩০ লাইন হয় তাহলে দশ জন হয়, তিন লাইন করে এক একজন পড়বে, একটু করে পড়ে সবাই দশ দিন মানে সাত দিন পড়ছে, ওই একই বিষয় পড়ে আসছেন, এখানে এসে আবার এক দশ জন এক 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 সিরিয়ালি তিন লাইন করে পড়বে, সবাই শুনবে যা শুনেছিল সাত দিন নিজে বাড়িতে, সে এক একদিন আবার সেটাকে এখানে পরস্পর রিভাইজ করবে, করে সেখানে কিছু জিনিস অনুশীলন থাকে বাড়ি থেকে করে আসতে পারে, বা এখানে এসে সে বলবে কিছু, যেটা আমরা একটু আগে বলছিলাম মানুষ আর পশুর মধ্যে সাদৃশ্য কোথায়, কোথায় সাদৃশ্য, সাদৃশ্য মানে সমতা, মানুষ আর পশু সমান কিভাবে, কে মনে রেখেছে? এটা যদি সাত দিন আপনি শুনেন, এখানে লেখা আছে সাত দিন যদি আপনি এই বিষয়টাকে শুনেন তাহলে মানুষ আর পশুর মধ্যে কি সমভাব সেটা আপনার মনে থাকবে কিনা, তখন আপনি এখানে যখন রিভাইজ করে বলবেন আর যারা শুনবে তখন কি হবে, মনে থেকে যাবে একদম, তখন ওইটা জীবনভর মনে হয় আরে মনুষ আর পাশে এরকমই, তার পার্থক্য এটা আর তার সমতা এটা, তাহলে কি আমি করছি? এই উপলব্ধি জ্ঞান আসবে তখন নিজের জীবনে কিছু ইচ্ছা হবে, না আমি কিছুটা করি, তাহলে ইচ্ছার প্রকাশ অটোমেটিক্যালি আসবে। বুঝতে পারছেন? যদি আপনারা চান, হ্যাঁ আশা করব আপনারা এখানে এসে সপ্তাহে একদিন, প্রতিদিন যারা আসছেন ভালো, সপ্তাহে একদিন এসে এখানে করতে পারে, সে দূর থেকেও আসতে পারে, হ্যাঁ মাতাজি আসতে পারে, সপ্তাহে একদিন আসতে পারবে না, কে নিয়ে আসবে, বাসে চলে আসবে। তো এরকম যারা চায় এখানে এসে করতে পারেন, আবার পরবর্তীকালে এখানে শিখে গেলে আপনাদের এলাকায় গিয়ে আপনারা আবার শিখাবেন নতুন নতুন লোককে, এখানে শিখতে থাকবেন পরপর পরপর, এরকম দুই বছর, দেড় বছর, দুই বছর, এটা পরপর হবে। প্রভুপাদ কি সারা বিশ্বে বলেছেন গীতা ভাগবতের কথা, হ্যাঁ সেই শিক্ষাগুলি আমরা এখানে শুনব। আর মাতাজি আমাদেরকে এসে প্রভুপাদের শিক্ষাগুলি এখানে আছে, এখানে আছে, উনি আমাদেরকে পড়াবেন, বলবেন কি আমরা করেছি না করেছি শিখাবেন। আমাদের ভুলও বলি তাতে কোনো যায় আসে না, আপনার চাকরি চলে যাবে না, সদস্য পদ চলে যাবে না, যদি ভুল বলেন আপনারা ধন্যবাদ পাবেন, ভুল করলেও, কেন এই কলিযুগ আছে ভুলের জগত, এখানে ভুল করলেও ভক্তদের কাছে, ভগবানের কাছে ভুল করলেও আপনার কৃপা আছে, কিন্তু দেবতাদের কাছে ভুল করলে কৃপা নেই। এটাই ভগবান আর দেবতাদের মধ্যে পার্থক্য জেনে রাখবেন। দেবতারা যদি আপনি মন্ত্র উচ্চারণে ভুল করবেন চণ্ডী পূজায়, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ভগবানের কাছে মন্ত্র উচ্চারণ করতে গিয়ে কৃষ্ণ বলতে পারছেন না, কক বলছেন, উনি পিতা তো, বাবা বাবা মা বল, ছেলে বলতে পারে না, মা মা করতে পারে না, ম ম ম ম করছে, বাবা মা এসে তাকে কুলে আলিঙ্গন করছে, ঠিক ভগবান ওই রকমই। দেবতা আর ভগবানের মধ্যে এটাই পার্থক্য। দেব পূজায় সেটাকে পূজা বলে, তারা পূজ্য ব্যক্তি, হ্যাঁ কিন্তু ভগবানের পূজাকে ভক্তি বলে, হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের জানতে হবে। তো সেজন্য আমি অনুরোধ করবো যারা করতে চান, আমি মাতাজিকে কালকে কিছু শিখিয়ে দিব, আপনাদের সাথে কীরকম আদান প্রদান করবে, হ্যাঁ পাঁচজন যদিও হয় আমরা এটা চালু করতে চাই, ঠিক আছে, হ্যাঁ আপনি যাদেরকে নিয়ে একটু বসে উৎসাহী আছেন করবেন, তো সেটা আমি অনুরোধ করবো। আমরা আর বেশি টাইম নিচ্ছি না, এখন প্রসাদ সবাইকে দেওয়া হবে, আর নিত্যানন্দ ত্রয়োদশী সামনে জানুয়ারি মাসের 29 তারিখে, তো আপনারা নিত্যানন্দের কৃপা যদি পেতে চান এখন থেকে নিত্যানন্দ ত্রয়োদশীর মনোনিবেশ করতে শুরু করুন, জানুয়ারি মাসের 29 তারিখ, মানে দুই মাস একটু বেশি টাইম আছে, এখন থেকে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য তার আবির্ভাব উদযাপন করতে এই মন্দিরে, এ প্রথম হবে না এবারে, এখানে প্রথম হবে নিত্যানন্দ ত্রয়োদশী, তা আসানসোলে এরকম উৎসব কয়েকটা হয়, রথ, নিত্যানন্দ ত্রয়োদশী, আর কি হয়, হ্যাঁ না বড় এমনি হয়, জন্মাষ্টমী হয় না, নিত্যানন্দ ত্রয়োদশী আর রথ, এ দুটো মেন উৎসব, আর অন্যগুলো ছোট ছোট, হ্যাঁ ছোটখাটো হয়। কি করবেন না করবেন, আমাদের দয়াচন্দ্র প্রভু, ললিতেশ্বর প্রভু, ওনারা দায়িত্ব আছেন এখানে ইনচার্জ, ওনারা করবেন নিত্যানন্দ ত্রয়োদশী, তা আপনাদের সবাই আসতে হবে সাহায্য করতে, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কোনো প্রশ্ন আছে কিছু জানার? জেনে প্রয়োগ করলে, কালকে একটা উদাহরণ দিয়েছিলাম, প্রয়োগ করলে সিদ্ধি হবে, মানে গ্রহণ করলে, আমি আজকে জানলাম শুনলাম ভালো লাগলো, বাড়িতে গিয়ে জব শুরু করে দিলাম, মাঝে মাঝে মন্দিরে এসে প্রসাদ চেয়ে নিলাম, তার মানে প্রসাদ খাচ্ছি, প্রতিদিন হয়তো বাড়িতে খেতে পারছি না, তো প্রসাদ খেতে বলা হয়েছিল, তাই আমি না মন্দিরে এসে আজ চাল ডাল নিয়ে যাবো, রান্না করুন আমি আজকে এখানে প্রসাদ পাবো, তাহলে কি হলো, এই যে এটাই প্রয়োগ বলে, প্রতিদিন খেতে পারি না আমার কৃপা করুন, ওই একদিন একদিন করতে করতে প্রতিদিন, না জব তো প্রতিদিন করতে পারি, দশ মিনিট সারাদিনে চব্বিশ ঘন্টায় দশ মিনিট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করতে পারি, এই যে শুনে ভালো লাগলো, এটা অনেক জানলাম, মানে এটা মূল জিনিস, বাড়িতে গিয়ে আমি আজ থেকে হরিনাম করবো আর ছাড়বো না, তাহলে জানা গেল আপনি গ্রহণ করেছেন, তাহলে সিদ্ধি পেয়ে যাবেন। সাকসেস হয়ে যাবে জীবনে, তখন আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। সবাই প্রসাদ দিয়ে দিন। অনুপ কোথায়? আসে না, রাগ করেছে। তাহলে যারা করবেন এই কোর্স, সার্টিফিকেট পাবেন ইসকন মায়াপুর থেকে কিছু শিখার। ভয়ের কিছু কারণ নেই, শিখবেন শুধু, যত শিখবেন তখন আস্তে আস্তে করতে পারবেন। ঠিক আছে, এই গ্রন্থগুলো রাখুন। হরে কৃষ্ণ, প্রসাদ প্রসাদ দেখুন। হরে কৃষ্ণ, কি নাম? ইপ্সিতা, ইপ্সিতা। কৃষ্ণের মতি অস্তি। হরে কৃষ্ণ, ভালো আছো? তার দিদি আসেনি? ভুবনেশ্বর কোন করছে? আচ্ছা, কিট নাকি কিটে? হরে কৃষ্ণ, বলো। হরে কৃষ্ণ, কি নাম? কেশব। কেশব, হ্যাঁ কেশব, কেশব, কৃষ্ণের নাম কেশব। কেশব কেশব কারা? গোপাল, কেশব হচ্ছে গোপাল। ঠিক আছে দাদা, কালি আছে, পরশু দিন বাঁকুড়া পুরুলিয়া এবারে যাবি। আজ দুপুরে এটি অনেক ভক্ত আসছিলেন অফিস থেকে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনার যে চিত্তরঞ্জনরে এই গ্রন্থ অনুসারে কোর্স করলে ভালো। মু সেই ইয়ে প্রভুকে কইছি, ওই যে চিত্তরঞ্জন রুহতি আমার পাঠক, তাকে মু কইছি, সে পাঁচটা নিয়ে যাইছেন, তাকে মু দেখি দিয়েছি কেমিতি করবে। তাঙ্ক সাথে আলোচনা করি যে আপনার করতু, আমি সব অংশগ্রহণ করি, বা নূয় নূয় যদি করা হয় গ্রুপ তাহলে ভালো হবে। পাঁচজন দশজন করে ডেলি আলোচনা, সপ্তাহে একদিন আলোচনা করবে। প্রভুপাদ লেকচার গুলিকে শুধু শোনা হবে, সেটা আরই ভালো। ঠিক আছে, এ প্রসাদ।
লাগাচ্ছিল আমাদের পরে বলবো কেমন লাগে, অনেকের ভুল অ্যাড্রেস হচ্ছে
দুটো জিনিস ওইটা এসি
লাগাতে চাইছিল আপনি কিনে পাঠিয়ে দিন।
আপনি
কিভাবে